আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ শনিবার 2রা মার্চ 2019, বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অধিবেশন শুরু করছি। আজকের অধিবেশনে আমাদের হাতে যেসব রিপোর্ট রয়েছে সেগুলোর মধ্যে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট আছে।
WJPA এর বৈশ্বিক আইনের শাসন সূচকে 126টি দেশের মধ্যে 112তম অবস্থান পেয়েছে বাংলাদেশ।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট রয়েছে।
একেবারেই আসন্ন দেশের লোকসভা ভোট, তাই ঠিক এই সময় জনসংযোগ বাড়াতে চিঠিকে হাতিয়ার করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্প কিম শীর্ষ বৈঠক নিয়ে রয়েছে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন।
Mr. Trump finally understood that his personal charm offensive is not adequate to bring about denuclearization.
সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। কথিত ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের সর্বশেষ সামান্য অংশ রক্ষার লড়াই এখন প্রায় শেষ হয়ে আসছে। গতরাতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বাগুস গ্রামে আইএস এর ছোট্ট ছিটমহলের ওপর চূড়ান্ত আঘাত হেনেছে। প্রচণ্ড লড়াই সত্ত্বেও শনিবার সকাল নাগাদ কর্মকর্তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে এই লড়াই বেশি দিন চলবে না। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মুখপাত্র মোস্তফা বালি বলেছেন, আমরা আশা করছি এই লড়াই শিগগিরই শেষ হবে। এর আগে বালি ভয়েস অফ আমেরিকাকে বলেছিলেন যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF এর সঙ্গে IS যোদ্ধাদের রাস্তায় রাস্তায় লড়াই হচ্ছে। IS সেখানে কিছু ভাঙা ভবন এবং তাঁবু সম্বলিত একখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বালি বলেন, ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে জঙ্গিরা এখনও ঘরে তৈরি বিস্ফোরক পুঁতে রাখছে এবং SDF বাহিনী এগিয়ে যাবার সময় বোমা বিস্ফোরিত হচ্ছে। কুর্দিশ YPG মিলিশিয়া, যারা কিনা IS এর বিরুদ্ধে এই লড়াইয়ে অংশ নিচ্ছে, তাদের একজন মুখপাত্রের মতে যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তত 4 জন সৈন্য আহত হয়েছে। SDF কর্মকর্তারা বলছেন, বহু IS যোদ্ধাকে হত্যা করা হয়েছে, তবে তিনি এর হিসেব দিতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্র এবং SDF এর কর্মকর্তারা আরও কঠোর লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন যে বাগুজে থাকা অবশিষ্ট IS যোদ্ধারা এই সন্ত্রাসী গোষ্ঠীর সবচেয়ে নিবেদিত এবং কঠোর যোদ্ধা। অতীতে লড়াইয়ের ভিত্তিতে কর্মকর্তারা আশঙ্কা করছেন যে IS এর ঘরে তৈরি বিস্ফোরক দিয়ে ফাঁদ পেতে রাখবে এবং আত্মঘাতী বোমাবাজদের ব্যবহারও করবে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে যে IS যোদ্ধারা মাটির তলায় লুকিয়ে আছে এবং তাদের নেটওয়ার্ক 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। সেই সব অজানা IS সদস্যদের সংখ্যা জানা যায়নি। কাশ্মীরে পাকিস্তানের হাতে ভারতীয় বন্দী পাইলট ভারতকে ফেরত দেওয়ার একদিন পরই বিতর্কিত কাশ্মীর অঞ্চলে মারাত্মক গোলা বিনিময় হয়েছে। ভারতীয় কর্মকর্তারা আর জানিয়েছেন যে পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে একজন মা ও তার 2 শিশু নিহত হয় আর ওই পরিবারের বাবা গুরুতর আহত হন। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে ভারতীয় গোলা নিক্ষেপের কারণে একজন নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। বিতর্কিত কাশ্মীর এলাকায় ভারতের জঙ্গি বিমান বিধ্বস্ত হলে বিমান চালককে পাকিস্তান আটক করে এবং পরে ওয়াগার সড়ক সীমান্ত দিয়ে তাকে ভারতের কাছে ফেরত দেয়। 2 দিন আটক থাকার পর ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সীমান্তের ফটক দিয়ে ভারতে প্রবেশ করেন। এখনও মনে করা হচ্ছে যে তাঁর প্রত্যাবর্তন এই 2 পরমাণু শক্তিসম্পন্ন রাষ্ট্রের মধ্যে বড় রকমের সংঘাত এড়াতে সক্ষম হবে। ভারতীয় পাইলটকে মুক্তি দেবার আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরাইশি গতকাল সেখানকার বিধায়কদের বলেন, শান্তির নিদর্শন হিসেবে এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আটক ভারতীয় পাইলটকে আজ মুক্তি দেওয়া হচ্ছে। ওদিকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল RGK কাপুর বলেন যে ভারতীয় বিমান বাহিনী তাকে ফেরত পেয়ে আনন্দিত এবং তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। উভয় দেশই তাদের মধ্যকার উত্তেজনা হ্রাসের জন্য ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিমান চালকের এই মুক্তির কারণে তারা সংঘাত থেকে সরে এসেছে, তবে কাশ্মীর সীমান্তে আজও এক নাগাড়ে চতুর্থ দিনের মতো ভারী মর্টারের গোলাবর্ষণ হয়েছে। ওদিকে জম্মু ও কাশ্মীরে জামাতে ইসলাম দলকে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণার পর বিচ্ছিন্নতাবাদী নেতাদের ব্যাপক ধরপাকড় চলছে, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
জঙ্গি সংগঠনগুলোকে মদত দেওয়ার অভিযোগে জামাতের ব্যাংক অ্যাকাউন্টে 52 কোটি টাকা ফ্রিজও করে দিয়েছে সরকার। পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে এর ফলে কাশ্মীরে অশান্তি আরও বাড়বে। বস্তুত অশান্তি কমার কোনো লক্ষণ নেই। গতকাল কুপওয়ারায় 2 জঙ্গিকে মারতে গিয়ে 4 সেনার মৃত্যু হয়েছে। এদিকে কাল গভীর রাতে পাক বাহিনীর মর্টারের গোলায় পুঞ্চে একটি বাড়ির ভেতরে এক মা তার 2 শিশু সন্তান সহ মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত এক জওয়ানের স্ত্রী ভারত ও পাকিস্তানের নেতাদের কাছে শান্তির আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে সবশেষে পাওয়া খবরে জানা গিয়েছে, কাল রাতে ওয়াগা আটারি সীমান্ত থেকে মুক্তি পাওয়া ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অমৃতসর হয়ে বিমানে দিল্লিতে নিয়ে গিয়ে সামরিক হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করানোর পর আজ তাঁকে সামরিক হস্টেলে রাখা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন যে ভারতের বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধান এখন থেকে পাবেন Z+ নিরাপত্তা। তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সংক্রান্ত নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক বার্তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল BS ধানোয়া ও চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল সুনীল লাম্বার নিরাপত্তা সংক্রান্ত বিপদের আশঙ্কাগুলি বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এক আধিকারিক সরকারি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বায়ুসেনা প্রধান ও নৌবাহিনীর প্রধানকে Z+ নিরাপত্তা দেওয়া হবে। সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে ইতিমধ্যেই Z+ নিরাপত্তা দেওয়া হয়। Z+ সিকিউরিটির সঙ্গে বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানের সংশ্লিষ্ট বাহিনীর কমান্ডোদের নিরাপত্তাও বহাল থাকবে। এর সঙ্গে যুক্ত হবে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির পেরিফেরিয়াল নিরাপত্তার বন্দোবস্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট WJP এর বৈশ্বিক আইনের শাসন সূচকে 126টি দেশের মধ্যে 112তম অবস্থান পেয়েছে বাংলাদেশ। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
WJP এর প্রকাশিত আইনের শাসন সূচক 2019 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে এবং পেছনে রয়েছে পাকিস্তান। সংস্থাটির 2018 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 102তম। 126টি দেশের 120,000 খানায় জরিপ এবং 3,800 জন বিশেষজ্ঞের মতামত নিয়ে WJP এই সূচক এবং প্রতিবেদনটি তৈরি করেছে। সংস্থাটি যে 8টি বিষয়কে সামনে রেখে সূচক তৈরি করেছে সেগুলো হল সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায় বিচার এবং ফৌজদারি বিচার। সূচকে শীর্ষ অবস্থানে থাকা 3টি দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড এবং তলানিতে থাকা দেশগুলো হল কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের বার্ষিক বৈঠকে তাঁর সমর্থক শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে তাঁর ব্যর্থ বৈঠক এবং দেশে তাঁর ব্যক্তিগত কৌঁসুলি মাইকেল কোয়েনের মারাত্মক সাক্ষ্য প্রদানের কারণে প্রেসিডেন্টের জন্য এই সপ্তাহটি ছিল খানিকটা নড়বড়ে। তবে এই সম্মেলনে প্রেসিডেন্টের জন্য মোড় পরিবর্তনের প্রতিশ্রুতি রয়েছে এমন এক সময়ে যখন বিশেষত রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সম্ভাব্য যোগসাজশ নিয়ে বিশেষ কৌশলী রবার্ট মুলারের তদন্ত প্রায় শেষ হয়ে আসছে। দায়িত্ব গ্রহণের পর এই রিপাবলিকান প্রেসিডেন্ট তৃতীয়বারের মতো এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। ওয়াশিংটনের অদূরে ম্যারিল্যান্ডের ন্যাশনাল হারবারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওই সম্মেলনে দেওয়া তার ভাষণে ডেমোক্রেটদের 2020 সালের নির্বাচনের আগে বামমুখী হবার জন্য সমালোচনা করে বলেছেন যে ভোটদাতাদের স্বাধীনতা ও সমাজতন্ত্রের মধ্যে একটিকে বেছে নিতে হবে। কয়েক বছরের মধ্যে আলজেরিয়ার বড় রকমের বিক্ষোভ হচ্ছে। দেশটির অসুস্থ প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফ্লিকা আরও একবার নির্বাচনে দাঁড়াতে চাইছেন বলে তাঁর বিরুদ্ধে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসছে। মনে করা হচ্ছে আগামীকাল রোববার প্রেসিডেন্ট বুতেফ্লিকা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করবেন। এই প্রতিবাদ বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণই ছিল, তবে গতকাল শুক্রবার সেখানে সহিংসতার খবরও পাওয়া গেছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। ভিয়েতনামের হ্যানয়ে কোনো প্রকার অর্থপূর্ণ সিদ্ধান্ত ছাড়াই তড়িঘড়ি করেই শেষ হয়ে গেল ট্রাম্প কিম শীর্ষ সম্মেলন। উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করবার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে একেবারে যে ব্যর্থতা এসেছে তা নয়, আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা তেমনটি বলছেন। উত্তর কোরিয়ার ওপর জারি করা বলবৎ থাকা নানান ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবার দাবি ছিল কিম জং উনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা করতে রাজি নন, তবে আলোচনার দ্বার উন্মুক্ত রেখেই তৃতীয় শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়ে কিম জং উনের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প শেষ করেছেন ওই সম্মেলনে তার অংশগ্রহণ। আমাদের সহকর্মী ভয়েস অফ আমেরিকার ব্রায়ান প্যাডেন তার এ বিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের গত জুন মাসে সিঙ্গাপুরের প্রথম শীর্ষ বৈঠকটি যখন হয়েছিল তার প্রেক্ষিতে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে। পরমাণু কর্মসূচি বাতিল করা বা বন্ধ করার বিষয়ে কোনো সম্মতি না দিলেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং হুমকি বন্ধ হয়েছে। হ্যানয়ে কোনো রকম সমঝোতা না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই বৈঠক শেষ করেছেন, আমরা সবাই জেনেছি ইতিমধ্যেই। পরমাণু কর্মসূচি বন্ধ করবার বিপরীতে কিম জং উন তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে যেমনটি বলেছেন,
they were willing to denuke a large portion of the areas that we wanted, but we couldn't give up all of the sanctions for that.
President bolchilen muloto tara chay tader upor aropito nishedhagga puro puri tule neya hok, amra ta korte parina, tar bodole tara tader boro ekti onchol poromanu mukto korte raji hoyeche, amra seta chai kintu nishedhagga puro puri tule neyar bodole noy, amader aro alochona chaliye jete hobe, amader sammelan sankhipto korte hoyeche oi moter mil na hobar karonei। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছিলেন, তবে উত্তর কোরিয়ার তেল আমদানির উপর সকল ধরনের রপ্তানি নিষিদ্ধকরণ বিষয়ক নিষেধাজ্ঞার উপর গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে রাজি হননি। আর ওই নিষেধাজ্ঞা তো প্রেসিডেন্ট ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নয়, ওই নিষেধাজ্ঞা জাতিসংঘের আরোপিত। মন্তব্য করতে গিয়ে স্টিমসন সেন্টার এর কোরিয়া অ্যানালিস্ট জনি টাউন বলেছেন,
it's a little unclear exactly what that ask was, but it was above and beyond what was acceptable for the type of exchange that they were proposing.
বলছিলেন আসলে ঠিক কোন বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে সুনির্দিষ্টভাবে তা জানা যায়নি, তবে এটি নিশ্চিত এমন কিছু হয়েছে জানিয়ে মতদ্বৈততা সৃষ্টি হয়েছে যা উত্তর কোরিয়ার পক্ষ থেকে যৌক্তিকের চেয়ে বেশি চাওয়া হয়েছিল। হ্যানয়ে সমঝোতা বা সিদ্ধান্ত না হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চলবে এমন কথা বলা হয়েছে, আলোচনা চালিয়ে নেওয়া হবে এমন কথাও জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। এ নিয়ে ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক ক্যাথরিন মুন যা বললেন,
মিস্টার ট্রাম্প ফাইনালি আন্ডারস্টুড দ্যাট হিজ পার্সোনাল চার্ম অফেন্সিভ ইজ নট অ্যাডিকুয়েট টু ব্রিং অ্যাবাউট ডিনিউক্লিয়ারাইজেশন।
বলছিলেন মিস্টার ট্রাম্প বুঝতে পেরেছেন যে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করবার বিষয়টি শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পর্ক বা প্রভাবের দ্বারা হবে না। উত্তর কোরিয়ার 20-60 পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সিঙ্গাপুরে প্রথম শীর্ষ বৈঠকের সময় কিম জং উন কথা দিয়েছিলেন তিনি পরমাণু মুক্ত উত্তর কোরিয়া করবার লক্ষ্যেই কাজ করে যাবেন। হ্যানয়ে এ বিষয়ে অগ্রগতিমূলক কিছু চুক্তি হবে এমন আশা ছিল সকলেরই, এর মধ্যে ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রের কাজকর্ম বন্ধ করবার ঘোষণার একটি সম্ভাবনার কথা সবার মনেই ছিল। ওই কেন্দ্রে প্লুটোনিয়াম প্রক্রিয়া করা হয় কিন্তু তা করা হয়নি শেষ পর্যন্ত সম্মেলনে। ওয়াশিংটনের পক্ষ থেকে এটি ছিল দীর্ঘদিনের আশা যে তারা একটি করে পরমাণু কেন্দ্র বন্ধ করার অঙ্গীকার করবে, কিন্তু হ্যানয়ে তার কোনো কিছুই হয়নি। জেমস ম্যাককন সেন্টার ফর আর্মস কন্ট্রোলের একজন কর্মকর্তা, তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
It indicates that the US is interested in doing a step-by-step phased approach with North Korea, which is something that my organization and others have been recommending.
তিনি বলছিলেন, এর ফলে যেটি বোঝা যাচ্ছে তা হলো যুক্তরাষ্ট্র এখন থেকে ধাপে ধাপে আলোচনার অগ্রগতির চেষ্টা চালাবে, আর আমার প্রতিষ্ঠান অনেক আগে এই কথা বলে এসেছিল। আর এখন মনে হচ্ছে দুপক্ষই আলোচনার পক্ষে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন নেতা পর্যায়ে না গিয়ে দুদেশের শীর্ষ কর্মকর্তাদের এ নিয়ে খুঁটিনাটি আলোচনা করে তৃতীয় শীর্ষ সম্মেলনের আগে সব ঠিকঠাক করে নেওয়াই ভালো। হ্যানয় বৈঠকে সিদ্ধান্ত না হলেও, চুক্তি না হলেও সম্মেলনে একেবারে যে কোনো কিছুই আসেনি, একেবারে ব্যর্থ হয়েছে এমন কথা বলা যায় না, এমন মন্তব্য করেছেন বেইজিংয়ে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ফরিদুল আলম। গতকাল তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছিল।
আমি অবশ্যই মনে করি যে তারা যে দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের সূচনা হলো গত বছরে, আজকে এই বছরে আরেকটি বৈঠক হলো, এবং এই ধরনের বৈঠকে অনেক ধরনের বিষয় আছে, সুতরাং এই ধরনের বৈঠকে রাতারাতি দুইটি বা তিনটি বা একটি বৈঠকের মধ্য দিয়ে যে সমস্যার সমাধান হয়ে যাবে এটি আশা করার কোনো কারণ নেই। এবং আপনি যেমনটি বললেন যে ট্রাম্প আশ্বাস দিয়েছেন তৃতীয় বৈঠক করার, এবং ট্রাম্প নিজেও বিশ্বাস করেন এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যেটি বলেছেন, উইথ টাইম আই থিঙ্ক ইট উইল বি ব্রিজ এট এ সার্টেন পয়েন্ট দ্যাট দেয়ার ইজ এ গ্যাপ, বাট দেয়ার ইজ এ গ্যাপ, অর্থাৎ তিনি বলছেন যে সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হবো, বাট এখনো পর্যন্ত একটি গ্যাপ আছে। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে তারা ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী এবং এই যে গ্যাপ যেটি আছে এটিকে ব্রিজ করার দিকে তারা যেতে যাচ্ছেন।
ট্রাম্প কিম দুটি শীর্ষ সম্মেলন, কোরিয়া উপদ্বীপকে পরমাণু মুক্ত করা এবং তৃতীয় সম্মেলনের সম্ভাবনা বা কোনো সম্ভাব্য সমাধান হবে কিনা, এসব নিয়ে এখন বিশ্লেষণ শুনব অধ্যাপক আতাউর রহমানের, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং শিক্ষক ডক্টর আতাউর রহমান টেলিফোনে ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাকে ধন্যবাদ।
আপনি বোধহয় আমার আলোচনার একটু কিছু অংশ শুনেছেন এবং ফরিদুল আলম সাহেবের মন্তব্যও শুনেছেন। তো শীর্ষ সম্মেলন দুটি হয়েছে এবং শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি আমরা জানি হ্যানয়ের সম্মেলন থেকে, এরপর কি হবে বলে আপনার মনে হয়? উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করা কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক স্থাপন করা, নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা, এইসব বিষয় নিয়ে ভবিষ্যৎ কি হতে পারে?
প্রথমে আমি বলবো যে 2018 সালে সিঙ্গাপুর সামিটের মধ্য দিয়ে মোটামুটি একটা কন্ডিশন বা একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছিল, যদিও যে এগ্রিমেন্ট গুলো হওয়ার কথা ছিল সেগুলো অত্যন্ত ভেগ বা পরিষ্কার ছিল না। এবারে যদিও প্রকাশ করা হয়নি, তবুও বোঝা যাচ্ছে যে শান্তি এবং পারমাণবিক মুক্ত করাই, পারমাণবিক নিরস্ত্রীকরণই মূল এজেন্ডা ছিল। এবং একটা জিনিস যেটা ফরিদুল আলম বললেন যে ভালো দিকটা হচ্ছে যে আমরা 2017 সালে যে যুদ্ধের অনিবার্যতা কোরিয়ান পেনিনসুলাতে দেখেছিলাম সেটার থেকে সেটা অনেকাংশেই দূরীভূত হয়েছে, দুই পক্ষই পরবর্তী পদক্ষেপের আশায় আছে। কিন্তু এবার অনেকেই আশা করেছিল যে একটা কিছু হবে, বিশেষ করে এই সুযোগটা উত্তর কোরিয়া নিবে এবং ট্রাম্প প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি অত্যন্ত নিজেকে শক্তিশালী মনে করে বলছিলেন যে আই ফেল ইন লাভ, বোথ অফ দেম ফেল ইন লাভ, কিন্তু এটাও সত্যি যে লাভ অর হেট ক্যানট প্রডিউস এনিথিং, টেঞ্জিবল এগ্রিমেন্ট তৈরি করতে পারে না। তো সুতরাং আমি মনে করি যে এবার যা হলো তাতে মূল স্টিকিং পয়েন্ট যেটা ছিল আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ মোটামুটি সম্পূর্ণভাবে করার একটা উদ্দেশ্য ছিল যে, এবং ইয়াং বিয়ন আপনি যেটা বললেন ওটা তো অবশ্যই, বা সেই সঙ্গে কমিটমেন্টটা থাকা উচিত যে কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজেশন এবং যেটা বলা হয় কমপ্লিট ফাইনাল এন্ড ফুললি ভেরিফায়াবল ডিসম্যান্টলিং অফ ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, সেটা কিন্তু তারা কোনো মতেই নর্থ কোরিয়া রাজি হয়নি। জি, এবং আপনি যদি আরো আমরা যদি লক্ষ্য করি 2015 থেকেই যখন আন্তর্জাতিক এবং ইউনাইটেড নেশনস তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ স্যাংশনের মুখে ফেললো নর্থ কোরিয়াকে, তখন কিন্তু ইট ওয়াজ রিয়েলি হার্টিং, এবং এখনো এই স্যাংশনস আর হার্টিং নর্থ কোরিয়া, তাদের জন্য অত্যন্ত একঘরে, এবং এই অবরোধ তাদেরকে অর্থনৈতিকভাবে এবং নিরাপত্তার মধ্যে ক্রমাগত ভাবে একটা অসহনীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে।
আচ্ছা, সুতরাং তারাই একটি প্রশ্ন আমার মনে যেটি এসছে সেটি হলো উত্তর কোরিয়ার এই পরমাণু কর্মসূচি বন্ধ করা তো এই সম্মেলনের মানে অন্যতম প্রধান উদ্দেশ্য, কিন্তু আরো কয়েকটি বিষয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেটি মানে অভিযোগ আছে সেটি হলো উত্তর কোরিয়ার গণতন্ত্র নেই, মানবাধিকার নেই এবং চরম দারিদ্র অবস্থা, এবং উত্তর কোরিয়া ওই অঞ্চলের বিশেষ করে জন্যে একটি ভয়ঙ্কর ভীতিকর একটি রাষ্ট্র, কারণ তারা ক্ষেপণাস্ত্র হামলার বারবার হুমকি দেয়, পরীক্ষা করে। তো এইসবও তো সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য, পরমাণু বিষয় ছাড়াও সেগুলো নিয়ে কি কোনো অগ্রগতি আপনি লক্ষ্য করছেন কিনা?
না, অত্যন্ত দুঃখের বিষয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়গুলোর উপরে মোটেই আলোকপাত করেননি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে মানবাধিকার ইস্যু, এটা তো ধরেন জাতিসংঘে বহুবার তাদেরকে তিরস্কার করা হয়েছে, বহুবার অবরোধ করা হয়েছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে ধিক্কৃত জানানো হয়েছে, কারণ এটা অত্যন্ত এবং নর্থ কোরিয়া ইজ ইনফেম নটোরিয়াস ফর দিস হিউম্যান রাইটস অ্যাবিউসেস। তো সুতরাং এই বিষয়ে কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখি নাই এবং এটা কোনো মেনশনও হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এটা একটা অত্যন্ত মানে আমি মনে করি যে ইটস এ লুপহোল ইন আমেরিকান ডিপ্লোমেসি যে তারা, আরেকটা কথা হচ্ছে যে যেটা ওই অঞ্চলে কোরিয়ান পেনিনসুলাতে যে শান্তি প্রতিষ্ঠার জন্য যে একটা পরিবেশ সেটা সৃষ্টি করারও কিন্তু সেরকম ইচ্ছা যুক্তরাষ্ট্রে ছিল বলে আমার কাছে প্রতীয়মান হয় নাই। কেননা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন অত্যন্ত আগ্রহী যে করেই হোক একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নর্থ কোরিয়াকে কিছু একটা
ছাড় দিতে হবে,
হ্যান্ডেল দেওয়া উচিত অর্থনৈতিক দিক থেকে। তাদের যে সিভিলিয়ান, তারা যেটা বলছে যে সিভিলিয়ান যে এফেক্টেড হচ্ছে যেভাবে সেই স্যাংশন গুলো তারা থেকে নিবৃত হতে চাচ্ছিল, কিন্তু এটা সত্যি কিনা সেটাও ভেরিফাই করা হচ্ছে।
আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো, আলোচনা চলবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ওই অঞ্চলে গোটা বিশ্বেই, সেই কামনাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পোশাক শ্রমিকরা কষ্টে আছে। বাংলাদেশে পোশাক শ্রমিকদের প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হয় মাত্র 51 সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় 42 টাকা। ফলে অনেকে অর্থাভাবে না খেয়ে দিন কাটায়। দারিদ্র দূর করার জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম কাজ করে। শ্রমিকদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছেন তারা। মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের প্রতি ঘন্টায় মজুরি দেওয়া হয় মাত্র 51 সেন্ট, বাংলাদেশি মুদ্রায় 42 টাকা। এই মজুরি দিয়ে পোশাক শ্রমিকরা তাদের মৌলিক প্রয়োজন মেটাতে পারে না। অনেকে অর্থাভাবে না খেয়েও দিন কাটায়। দারিদ্রতা দূরীকরণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম শ্রমিকদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। মেড ইন পভার্টি শীর্ষক ওই রিপোর্টে অক্সফাম বলেছে, বাংলাদেশের মতো আরেক পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনামের শ্রমিকরাও একই রকমের দুরবস্থায় জীবনযাপন করছে। 470 জন গার্মেন্ট শ্রমিকের সঙ্গে কথা বলে সংস্থাটি লিখেছে, বাংলাদেশের প্রায় 100% শ্রমিক তাদের প্রাপ্ত মজুরি দিয়ে মৌলিক প্রয়োজন মেটাতে পারে না। ভিয়েতনামের পরিস্থিতি কিছুটা ভিন্ন, সেখানকার 74% শ্রমিক তাদের মজুরি দিয়ে চাহিদা মেটাতে পারে না। অক্সফ্রাম যেসব শ্রমিকদের সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট তৈরি করেছে তাদের সবাই অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্র্যান্ডগুলোর জন্য পোশাক রপ্তানি করে থাকে। এ বিষয়ে অক্সফ্রাম অস্ট্রেলিয়ার প্রধান হেলেন সোক গবেষণা টিমকে বলেছেন, এই তদন্তে ব্যাপক হারে শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের কম মজুরি দেওয়ার ঘটনা উন্মোচন করেছে। এত কম মজুরিতে শ্রমিকরা কাজ করতে পারে না, বেশি সমস্যা হচ্ছে নারী শ্রমিকদের। তারা না পারে খাবার কিনতে, থাকে গেঞ্জি বাসায়, মায়েরা সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করে। গার্মেন্ট শ্রমিকদের নিয়ে কাজ করেন কল্পনা আক্তার। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির এই নির্বাহী পরিচালক মনে করেন অক্সফর্মের রিপোর্টটি শতভাগ সঠিক, সাম্প্রতিক বেতন বৃদ্ধির পরও অবস্থা তেমন পাল্টায়নি।
শ্রমিকদের হচ্ছে এই টাকায় চলতে অনেক কষ্ট হয়, তাদের 35% বেতন চলে যায় হচ্ছে বাড়ি ভাড়ার জন্য, বাকি যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে তাদের পুরো মাসের খাবার প্রোটিন প্রোভাইড করা প্লাস হচ্ছে বাচ্চাদের এডুকেশন সব মিলে আসলে হয় না, তারা অনেক কষ্ট চলে, না খেয়েও থাকে এবং তারা হচ্ছে ঋণ করেও হচ্ছে তাদের নিজেদেরকে চালায়।
রিপোর্টে বলা হয় বাংলাদেশের প্রতি 10 জনের মধ্যে 9 জন পোশাক শ্রমিকেরই নিজের ও পরিবারের জন্য পর্যাপ্ত খাবার কেনার মতো সামর্থ্য নেই, বাধ্য হয়ে তারা ঋণ নেয় কিংবা অনাহারে থাকে, 72% শ্রমিকের চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় বগুড়া বিএনপিতে চলছে বহিষ্কারের ছড়াছড়ি। ইতিমধ্যেই 3 নেতাকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীকমর।
এক পক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, অপর একটি পক্ষ বিপক্ষে অবস্থান নেয়। তৃণমূল কর্মীরা আবারও বিব্রতের মধ্যে পড়েছে, এর ফলে নতুন করে বিএনপিতে ফাটল দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির বহিষ্কৃত নেতা মাফতুন আহমেদ খান রুবেল ভয়েস অফ আমেরিকাকে জানান,
দুইবার মনোনয়ন বঞ্চিত হয়েছি, এবার প্রত্যাশা ছিল নির্বাচন করব, সেক্ষেত্রে জনগণের দাবি ছিল, আর পাশাপাশি যেহেতু সদরের এইসব এলাকাতে আপনার মানে আওয়ামী লীগ টেরবে বসবে
এদিকে তৃণমূল নেতাদের নির্বাচনে অংশগ্রহণের পিছনে কেন্দ্র নেতার ইন্ধন আছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে জানান,
বড় বড় নেতারা যদি আমরা এই দলীয় দলের এই সময় যদি এই নির্বাচন গুলোতে আমরা নেতা কর্মীদেরকে নির্বাচন করার জন্য উৎসাহিত করি তাহলে তো সংখ্যা বাড়বে।
বগুড়ার 12 উপজেলার মধ্যে 3 উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ফলে 9 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 40 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 49 জন পুরুষ ও নারী, 47 জন শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকছেন। প্রতীকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে হাম রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মকর্তারা তাই অভিভাবকদেরকে শিশুদের টিকাদানে উৎসাহিত করছেন। এ নিয়ে ইজাজ বিন হুসেন জানাচ্ছেন ক্যারল পিয়ারসনের একটি প্রতিবেদন থেকে।
মিজলস বা হাম এক ধরনের সংক্রামিত রোগ, যুক্তরাষ্ট্র থেকে 18 বছর আগে যা অপসারিত হয়েছিল। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা সংক্রামিত লোকজনদের মাধ্যমে এই রোগের উপস্থিতি দেখতে পাওয়া যায়, তবে যুক্তরাষ্ট্রে সেই সংক্রমণ বাড়ছে বেশ দ্রুত হারেই। ক্লিভল্যান্ড ক্লিনিকে হাম রোগের বিশেষজ্ঞ ডক্টর কামিল সাবেলা বলেন,
Measles is incredibly contagious. Once it gets around the community, it's very difficult because it's airborne.
হাম অত্যন্ত বিপদজনক একটি সংক্রামক রোগ। একবার যদি আপনার এলাকায় কারোর এই রোগ হয়, তবে তাকে দূর করা অত্যন্ত কষ্টসাধ্য, কারণ এই সংক্রমণ বাতাসে বাতাসে ছড়ায়। 18টি রাজ্যের পিতামাতাদের নৈতিক, ব্যক্তিগত এবং মনস্তাত্ত্বিক বাধানিষেধের কারণে শিশুদের টিকা প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তাদের এই হামের প্রাদুর্ভাব আয়ত্তে আনতে হিমশিম খেতে হয়েছে। ডক্টর জেইসন হ্যানলি পিস হেলথ মেডিকেল সেন্টারে জরুরি রোগীদের দেখাশোনা করেন। তিনি বলেন, আশা করি আমার কথাটা সত্যি নয়, তবে রোগীর সংখ্যা দ্রুত হারেই বাড়ছে এবং তা ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকায় টিকা না দেয়া এমন শিশুদের সংখ্যাই বেশি, তবে হিউস্টন, অস্টিন এবং সিয়াটলের মতো শহরগুলিতে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের চাইতে টিকাদানের হার অনেকটা কম। হিউস্টন সবেমাত্র 2টি নতুন হাম সংক্রমণের কথা জানিয়েছে, যাদের বয়স 2 বছরের কম, এবং সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে মোট হাম রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 6। যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডাম সহ চিকিৎসকেরা পিতামাতাদের কাছে শিশুদের টিকা দেবার অনুরোধ জানিয়েছেন। ডক্টর জেরোম অ্যাডামস বলেন, যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসেবে আমি আশা করব যে শিশুদের টিকা প্রদান যে সর্বোত্তম সুরক্ষা তা আপনারা সবাই জানেন। হামের টিকা প্রায় 100% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ডক্টর সাবেলা,
One dose of vaccine about 95% of children will become protected against measles.
মাত্র একটি টিকা দিয়ে 95% শিশুদের হাম থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। শুধুমাত্র একটি কারণে আমরা দ্বিতীয় টিকাটি দিচ্ছি, কারণ ওই 5% শিশু প্রথম টিকায় রোগমুক্ত হয়নি। তাই বলা যায় 99% শিশু দুটি টিকায় হামরোগ থেকে সুরক্ষিত থাকতে পারে। ডক্টর রোবেটা দি বিয়াজি চিলড্রেন ন্যাশনাল মেডিকেল সেন্টারে কর্মরত সংক্রমণ রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি জানালেন, শিশুদের জন্য এই সংক্রমণটি বিশেষ করে ভয়ঙ্কর, তাই এক তৃতীয়াংশ সংক্রমিত শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়। পরিশেষে নিউমোনিয়া এবং মস্তিষ্ক স্ফীত হওয়া বা এনসেফেলাইটিস এর মতো জটিলতা হতে পারে ভয়ঙ্কর, যা রোগীকে স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে। ডাক্তারদের তাই পরামর্শ, শিশুদের টিকা দিন এবং নিশ্চিন্তে থাকুন।
প্রিয় শ্রোতা, এবার শুনুন ভেনিসের মাস্ক উৎসব, মাস্ক কার্নিভাল নিয়ে আমাদের সহকর্মী ডেবরা ব্লকের একটি রিপোর্ট থেকে করা সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন।
এখন আনন্দের সময় ভেনিসে, সবাই খুব আমোদে আছেন, ভিন্ন ভিন্ন কস্টিউম এবং মুখোশ পরে হৈহুল্লোড় করছেন, এবং এই কার্নিভালের জন্যই ভেনিস এত বিখ্যাত। 1000 বছর পুরনো রীতিকে শ্রদ্ধা জানায় ভেনিসবাসী ঠিক এভাবেই। মুখোশ কারিগর আর্মান্দো বাল্লা খুব সযত্নে এই অদ্ভুত ধরনের মুখোশগুলো নিজ হাতে তৈরি করেন প্রথাগত পদ্ধতিতে। আর্মান্দো বাল্লা বলেন,
ভেনিসের জীবনের সঙ্গে মিশে আছে এই মুখোশ। এই মুখোশগুলো পরে মানুষ তাদের ভেতরের আনন্দকে ভাগ করে নেন অন্যের সঙ্গে, জীবনকে উপভোগ করেন এইভাবে। এই মুখোশ ওই মানুষগুলোকে এক প্রকার গোপনীয়তা রক্ষার সুযোগও দেয়। এই মানুষগুলো হয়তো এত স্বাচ্ছন্দ্যে নেচে গিয়ে এই কার্নিভাল উপভোগ করতে পারতেন না যদি না এই মুখোশ পরবার রীতিটি থাকত।
মুখোশের এই কারিগর প্রথমে নকশা করা ছাঁচের ভেতর কয়েক প্রস্ত ভেজা কাগজ বসিয়ে তার উপর নরম মাটি দিয়ে মুখোশটির নকশা তৈরি করে থাকেন। ভেনিসের এই বিখ্যাত মুখোশগুলো মানুষকে তার কণ্ঠস্বর লুকাতেও সাহায্য করে। আর্মান্দো বাল্লা আরো বলেন,
এই মুখোশগুলো পরে আপনি অনায়াসে খাবার খেতে পারবেন, এমনকি পাইপেও টান দিতে পারবেন। মুখোশের আকারের কারণে আপনার কণ্ঠস্বর বদলে যায়।
মুখোশ মানুষের পরিচয় গোপন রাখতে সাহায্য করে তো বটেই, একটি রহস্যের পরিস্থিতিও সৃষ্টি করে। যুগ যুগ আগে সব স্তরের মানুষ এই মুখোশের কারণে মেলামেশা করতে পারতেন। আর্মান্দো বলেন,
কার্নিভালের সময় কেউ কারোর নাম ধরে ডাকেন না। আপনার সঙ্গে পথে যদি কোনো নারীর দেখা হয় তাহলে আপনি বলবেন, গুড মর্নিং লেডি মাস্ক।
20 বছর ধরে বাল্লা এই মুখোশ তৈরি করছেন এবং এই পর্যন্ত প্রায় 500 মডেলের মুখোশ তিনি তৈরি করেছেন। 3 দিন সময় লাগে একটি সাধারণ মুখোশ তৈরি করতে, আর সূক্ষ্ম নকশার মুখোশ তৈরি করতে লেগে যায় সপ্তাহখানেক। আর্মান্দো বলেন,
আমরা ছবি এবং বই নিয়ে গবেষণা করবার পর এই মুখোশ তৈরি করি। নিজেদের কল্পনা এবং সৃষ্টি ক্ষমতাকেও কাজে লাগায় মুখোশ তৈরির সময়।
আর্মান্দো বাল্লার জন্য এই মুখোশ তৈরির কাজ একটি ভালো লাগা, ভালোবাসা।
দেখছিলেন সঞ্জনা ফিরোজের চমৎকার এই মুখোশ নিয়ে রিপোর্টটি, এবং এই মুখোশের রিপোর্টটি যারা ফেসবুকে ছবি দেখছেন তারা মাঝে মধ্যেই ছবি দেখেছেন আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের। তিনি এই কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তোলা কিছু ছবি আমরা আপনাদেরকে দেখালাম। আশা করি এই মুখোশ কার্নিভালের সঙ্গে সঙ্গে রোকেয়া হায়দারকেও আপনারা দেখতে পেলেন এই মাস্ক কার্নিভালের অংশ হিসেবে। ভালো লাগবে ভবিষ্যতে আবার যদি কোনো কার্নিভালে আপনাদেরকে এরকম ছবি আমরা উপহার দিতে পারি। আর এখন শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের জবাব নিয়ে নিয়মিত আসর মিতালি। মিতালি আজকে উপস্থাপন করছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহেরা, আজকে তো আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের একজন অনেকদিনের শ্রোতাবন্ধু জিয়াউর রহমান।
হ্যাঁ, মুর্শিদাবাদের শ্রোতা,
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানীনগরে তিনি রয়েছেন। তো জিয়াউর রহমান, আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি।
আচ্ছা, তো আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি আমাদের অনুষ্ঠান তো শুনছেন বেশ কয়েক বছর ধরেই, তো এখন আমরা যেভাবে অনুষ্ঠান প্রচার করছি ফেসবুক লাইভে হয়তো দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আমাদের খবরাখবর পাচ্ছেন, তো মোটামুটি এই যে বিভিন্ন পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের অনুষ্ঠানের, কেমন লাগছে?
সেটা তো অবশ্যই মানে প্রশংসনীয় পদক্ষেপ সব দিক দিয়ে। আমি আসলে অনেক ছোটবেলা থেকেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে যুক্ত, মানে আমার দাদু শুনতেন, তখন আমি খবর শোনা কি জিনিস ঠিক বুঝিনি, সেই সময় থেকে আমি ভয়েস অফ আমেরিকার নাম শুনে আসছি এবং মানে দাদুদের হাত ধরেই এই নামটার পরিচিতি আমরা শুনেছি। কিন্তু তখন তো শুধুমাত্র সেই রেডিওর মাধ্যমেই আমরা শুনতাম, খবর শুনতাম, আর ফোনের এতটা সরাসরি ফোনের যোগাযোগটাও ছিল না, চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো। এখন দিনের পর দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভয়েস অফ আমেরিকাও এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং বর্তমানে যে পদক্ষেপ গুলো নিচ্ছে সেগুলো অবশ্যই মানে প্রশংসনীয় এবং কার্যকরী বটে। আসলে রেডিও সবসময় এফোর্ড করা কাছে রাখা সম্ভব হয় না, কিন্তু আপনার ফেসবুক লাইভ বা এইসবের অনলাইন প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি ভয়েস অফ আমেরিকাকে।
হ্যাঁ, মানে ওয়েবসাইটের বিশেষ করে যে অনুষ্ঠানগুলো থাকে আমাদের, যে অনুষ্ঠান প্রতিদিনকার যা প্রচার করি আমরা সেগুলোও থাকে, তো আপনাদের মানে শ্রোতারা বা দর্শক যারা যখন সময় পান, সময় করে তারা যে কোনো অনুষ্ঠান তাদের পছন্দের মতো শুনতে পারেন, দেখতে পারেন, তাই তো?
হ্যাঁ, অবশ্যই। মানে আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে অনেকবার যে আমি সরাসরি কোন কোন প্রোগ্রাম শুনতে পাইনি, তখন আমি সেটা ওয়েবসাইটের মাধ্যমে আবার সেটা শুনতে পেয়েছি। মানে কিছু কিছু প্রোগ্রাম মানে আসলে ওয়েবসাইটে প্রচার করার ফলে এগুলো সুবিধা হচ্ছে, আমরা আমাদের সময় মতো সুযোগ করে নিয়ে সেগুলো শোনার সুযোগ পাচ্ছি।
চমৎকার, আপনারা যে কেবলমাত্র যে শুনছেন তা নয়, আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের ফেসবুক লাইভে, তো এতে করে কি আপনাদের এলাকার যারা রেডিও আগে শুনতেন তারা কি উৎসাহিত হচ্ছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য?
কার সঙ্গে আপনার কথাবার্তা হয়?
কথাবার্তা হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ হয়। আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় এই নামগুলো শুনে এসেছি, আপনাদের নামগুলো, তাহের আপা বা আরো যারা আছেন, এবার ফেসবুক লাইভ এর মাধ্যমে কিছু কিছু যে এগুলো আমরা দেখতে পাচ্ছি বা এইসবের মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচিত হতে পারছি, এটা দেখেও মানে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তারা বেশ আপ্লুত।
আচ্ছা, তো একটা জিনিস বলুন যে আপনাদের এলাকায়, আপনি যেখান থেকে রানীনগর থেকে বলছেন, মুর্শিদাবাদে আমাদের অনেক শ্রোতা আছেন আমরা জানি বহুদিন ধরেই, কারণ যখনই কলকাতায় যাওয়া হয়, কলকাতায় যেমন বইমেলায় যখন আসেন অনেকেই মুর্শিদাবাদ থেকে আসেন, কিন্তু আপনি যেখানে আছেন বিশেষ করে সেখানে ভয়েস অফ আমেরিকার অন্য শ্রোতাদের সাথে আপনাদের যোগাযোগ কেমন?
যোগাযোগ বলতে আসলে এখনো সেইরকম ভাবে কোনো ফ্যান ক্লাব নেই আমাদের রানীনগরে, কিন্তু তারপরে মানুষ শোনে, তার একটা নমুনা এরকম যে একদিন মানে আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে, ওই যে হ্যালো ওয়াশিংটনে, তারপরে আমাদের স্থানীয় এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করছিল যে সেই জিয়াউর রহমানটা কি তুমিই ছিলে যে ভয়েস অফ আমেরিকায় যার গলা শুনলাম? মানে এইভাবে বুঝলাম যে মানে আমাদের বন্ধু সার্কেলে এবং তার বাইরেও যারা এরকম ভাবে কিন্তু আমরা খবর পাচ্ছি যে মানে মানুষ,
তার মানে অন্যরা শুনছে। হ্যাঁ, তো আপনাদের আগামীতে আপনার মানে এই কোনো ওইখানে আপনার কার মানে পরিচয় পেয়েছেন, জানতে পেরেছেন যে কেউ ফ্যান ক্লাব গড়তে চায় বা কোনো একটা সংগঠন গড়ে তুলতে চায় ভয়েস অফ আমেরিকার নামে?
না, আসলে সেইভাবে এখনো ঠিকঠাক খবর পাইনি, তবে সেটা হয়তো আমি আমি ভাবতে পারি, মানে আমি যাদেরকে জানি যে যারা এইসব ভয়েস অফ আমেরিকার খবর শোনে বা এর প্রোগ্রাম গুলো পছন্দ করে এবং মাঝে মাঝে হ্যালো ওয়াশিংটন প্রোগ্রামে অংশগ্রহণ করে, তাদেরকে নিয়ে আমরাই ব্যাপারটা অবশ্য ভাবতে পারি। এখনো সেটা আসলে আমাদের ভাবনায় খুব একটা আসেনি, কিন্তু এখন আপনাদের কথা শুনে ভাবনাটা জেগে উঠছে।
ধন্যবাদ আপনাকে অনেক অনেক, আপনি এই যোগ দিলেন। তো তাহেরা, আমরা এবার অন্য চিঠির দিকে মনোযোগ দিই।
আপনাদেরকেও আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা অনুরোধ, যদি সম্ভব হয় কোনো অ্যাপ চালু করা, অ্যাপের মাধ্যমে হলে আরো খুব সহজে আমরা অ্যাক্সেস করতে পারবো ভয়েস অফ আমেরিকা, ওটা হলে আরো মানে দ্রুত কমিউনিকেশনটা আপনাদের সঙ্গে আমাদের মধ্যে গড়ে উঠবে।
ধন্যবাদ জিয়াউর রহমান, আগামীতে আপনার সাথে আরো কথা হবে এবং জানতে পারবো তখন আপনাদের নতুন কোন উদ্যোগের কথা।
অনেক ধন্যবাদ
তাহেরা। তাহলে এবার অন্যান্য চিঠিপত্রের দিকে মনোযোগ দেওয়া যাক।
এর পরের চিঠিটি একটি ইমেল লিখেছেন ডক্টর এস এম এ হান্নান, পাঁচওয়াইল রেডিও শ্রোতা ক্লাব, চাটমোহর, পাবনা থেকে। পরপর দুটো ইমেল এসছে, ফাগুনের শুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন আপনাদের অনুষ্ঠানগুলো আপনারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের জন্য পরিবেশন করেন, আমরা নিখুঁত তৈরি অনুষ্ঠানগুলো পেয়ে ধন্য।
ধন্যবাদ ভাই এই চমৎকার মন্তব্যের জন্য, খুব ভালো লাগছে।
আর অন্য আরেকটি যে ইমেল পাঠিয়েছেন সেখানে লিখেছেন বায়ু দূষণের উৎস কি, এবং সেই সঙ্গে উত্তরটিও দিয়ে দিয়েছেন, ছোট্ট করে পড়ছি। লিখেছেন, গুরুতর দূষণের উৎস হল কেমিক্যাল প্লান্ট, তৈল শোধনাগার, পরমাণু বর্জ্য জড়ো হওয়া, আবর্জনার স্তূপ, পিভিসি কারখানা, দহন চুল্লি, গাড়ির কারখানা, প্লাস্টিকের কারখানা, পশুপালনের বড় খামার যেখানে প্রচুর পরিমাণে পশু বর্জ্য নির্গত হয়। হ্যাঁ ভাই, আরো অনেক
অনেক কারণই হতে পারে, আপনি যেগুলো লিখেছেন অবশ্যই বায়ু দূষণের মূল কারণ সেগুলো,
আরো বিস্তারিত ভাবে লিখেছেন। কিন্তু আসলে বায়ু দূষণের মূল কারণ বায়ুমণ্ডলে যে কোনো পদার্থ যা জীব জগতের জন্য ক্ষতিকর সেগুলোই আসলে খারাপ, যেমন হতে পারে কার্বন মনোক্সাইড, যেটা
কার্বন মনোক্সাইড তো আসলে খারাপ, কিন্তু যে কোনো দূষণই হোক স্বাস্থ্যের জন্য সহায়ক নয়। আর উনি যে লিখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা এ বিষয়ে আমাদের অনুষ্ঠানে কোনো সময় বিশদভাবে আলোচনা করব।
আপনার বিস্তারিত ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন সোহেল রানা হৃদয়, ঢাকা থেকে লিখেছেন, প্রিয় মিতালি, সুপ্রিয় আপুদয়, আমরা এবং আমাদের নবগঠিত ভিওএ লিসনার্স ক্লাব ঢাকার পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা।
আপনি আরো লিখেছেন, আপনারা যে ক্লাবটি গঠন করেছেন সেই ক্লাবের কমিটিতে যারা আছেন তাদের নামগুলো পড়লে,
মূল যারা কাজ করছেন তাদের দু একজনের নাম আমরা উল্লেখ করতে পারি।
জি, তো ক্লাবের কমিটিতে যারা আছেন বিশেষ করে সভাপতি জনাব মোহাম্মদ ডব্লিউ আনোয়ার, সহসভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন রিজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা হৃদয়, আপনি স্বয়ং, যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম সবুজ মাহমুদ এবং শামীমউদ্দিন শ্যামল, জনাব ফকির, শফিক হাসান, টুটুল, আরো
অনেকে আছেন, এখানে মহিলা কারোর নাম দেখছি
না, আছেন রশনারা লাবণী, আছেন নারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে রশনারা লাবণীর নাম দেখছি, উনি আছেন,
একজনই আছেন তার মানে। তো যাই হোক, আমরা সোহেল রানা হৃদয়, আমরা আশা করব যে আগামীতে আপনাদের যে কোনো সংগঠনে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের নামে যদি আপনারা কোনো সংগঠন করেন সেখানে মহিলাদের অন্তর্ভুক্তির সংখ্যাটা আমরা আরো বেশি দেখতে পাব। আজকে একটি চিঠি এসেছে ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাড়ি গোপালগঞ্জ থেকে, তিনি লিখছেন, আমরা যারা দুই দেশের ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতির উল্লেখ করে লিখেছেন, আমরা যারা দুই দেশের উস্কানিমূলক কথাবার্তা শুনে মজা নিচ্ছি আমরা কি জানি না যুদ্ধের ভয়াবহতা কত নির্মম? যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। যুদ্ধ মানেই হাজারো কিংবা লাখো অসহায় নিরাপরাধ মানুষের আর্তচিৎকার, মৃত্যু। অহিংস শান্তি প্রচেষ্টাই কেবল স্থায়ী শান্তি বয়ে আনতে পারে। ধন্যবাদ ভাই আপনার এই মন্তব্যের জন্য, এবং আমার মনে হয় যে শান্তিকামী মানুষ সব দেশেই আছেন এবং তাদের তারাই সংখ্যাগরিষ্ঠ এবং তারা সবাই আপনার এই উক্তিকে সমর্থন করবেন। আপনার এই বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরপরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব, গ্রাম বিনোদপুর, ডাক মচমইল, বাগমারা, রাজশাহী থেকে লিখেছেন, ছোট্ট ইমেল লিখেছেন এবং জানিয়েছেন যে আমাদের রেডিও অনুষ্ঠান সহ টেলিভিশন প্রোগ্রাম আপনার কাছে খুবই ভালো লাগছে, আর সেই সঙ্গে 2018 সালের, সম্ভবত আপনি 2019 সালের ক্যালেন্ডারের কথা বলেছেন। হ্যাঁ ভাই, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠিয়ে দিব।
ক্যালেন্ডার তো আমাদের হাতে এসে গেছে এবং অনেকেই পেয়েছেন সেটা আমরা জেনেছি।
তো আপনারা যদি আপনাদের পূর্ণ ঠিকানা পাঠিয়ে দেন তাহলে নিশ্চয়ই আমরা
পাঠানোর
ব্যবস্থা করব।
তাহেরা, আজকে আমার মনে হয় হাতে খুব একটা সময় নেই,
কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, গ্রাম ও ডাক ছুপি, পূর্বস্থলী, বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। পরের চিঠিটি মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন, শাপলা ভিওএ অ্যান্ড এসডাব্লিউ লিসনার্স ক্লাব, আঙ্গারিয়া, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম থেকে লিখেছেন। শ্রোতাবন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং আপনাদের মন্তব্য লিখতে পারেন, সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বারটা পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
প্রিয় শ্রোতা, আমরা জানি এবারের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল
অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন রকম ছিল, অনেক বৈচিত্র্যপূর্ণ। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সহ অনেক পুরস্কারের চমক ছিল। আফ্রিকান আমেরিকান অনেক অভিনেতা অভিনেত্রী এবার অস্কার পুরস্কার জিতেছেন। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়বার মতো। হলিউডে মূলধারার সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন মুনাওয়ার হোসেন পিয়াল। তিনি হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের একজন পরিচালক। এবারের অস্কারের বৈচিত্র্য নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব।
মুনাওয়ার হোসেন পিয়াল, আপনি তো অনেকদিন ধরে হলিউডে আছেন, আপনি সাংবাদিকতা করছেন, এখানকার মেইন স্ট্রিমে সাংবাদিকতা করছেন, তো এবার যে অস্কার হলো, এর আগে আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরেই অস্কার তার যে জৌলুস বা যশ সেটা হারাচ্ছিল এবং গত আসরেও এর দর্শকপ্রিয়তা অনেক কমে গিয়েছিল এবং গত বেশ কিছুদিন ধরেই আপনার অনেক ধরনের বিতর্কে জড়াচ্ছিল অস্কারের এই একাডেমি অ্যাওয়ার্ডস। তো এবারের অস্কার পুরস্কারটা কেমন হলো?
এবারের অস্কার অনুষ্ঠানে একটু ব্যতিক্রম হলো এই জন্যে যে অনেক বছর পরে আমার জানা মতে এই বছরের অস্কারটা হলো হোস্টলেস, দ্যাট মিন্স এতে কোনো এমসি বা সঞ্চালক বা উপস্থাপক ছিল না। এরপরেও আমি বলবো যে নতুন একটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু এরা খুব একটা খারাপ করেনি, রেটিং বেড়েছে, এদের জনপ্রিয়তা এই বছর গত বছরের চেয়ে কিঞ্চিত পরিমাণ বেড়েছে, কিন্তু পুরস্কার দেওয়ার মধ্যে ওদের সামঞ্জস্য কিন্তু বেশ ওরা বজায় রেখেছে। সো সেক্ষেত্রে বলতে গেলে ইন এ ওয়ে ইট ওয়াজ এ সাকসেসফুল অস্কার ফর দেম।
এবছর অস্কার পেতে আপনার কোনো লিঙ্গ, বর্ণ বা জাতির হয়ে থাকেনি এবং বিখ্যাত কোনো ব্যক্তিও অস্কার পায়নি। বলা হচ্ছে যে বিখ্যাত নামের মোহে এবারের অস্কার কোনো বাধা পড়েনি।
আমি বিখ্যাত লোককে পুরস্কার দেয়া যে এরকম একটা যে মিথ থাকে ওটাকে আমি সাপোর্ট করি না। আমি মনে করি আপনার অসামান্য যোগ্যতা এবং অসামান্য অভিনয়ের দক্ষতা দেখিয়ে একজন অভিনেতা বা অভিনেত্রী অস্কার পেয়ে থাকেন।
এবার তো তেমন বিখ্যাত কেউ অস্কার পাননি।
এবার বিখ্যাত তো অস্কার পাননি, কিন্তু বিখ্যাত কেউ তো তেমন মানে আপনার আউটস্ট্যান্ডিং পারফর্ম করেও তো নাই। আপনি যদি বলেন এবছর তো জর্জ ক্লুনিও ছিল না, ব্র্যাড পিটও ছিল না, লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল না, একমাত্র নাম করা নামের মধ্যে একটু ছিল হচ্ছে ব্র্যাডলি কুপার, কিন্তু ক্রিশ্চিয়ান বেল ইজ এ ভেরি গুড অ্যাক্টর, হি ওয়াজ দেয়ার টু, কিন্তু এখন ক্রিশ্চিয়ান বেলকে অনেকে চিনে যে ব্যাটম্যান, হ্যাঁ, বাট কিন্তু এর পরেও বেসিক্যালি হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। ওর যে পারফর্ম যে করেছে ডিক চেনি হিসেবে, ছবিটার নাম হচ্ছে ভাইস ছবিতে, ওর পারফরমেন্স কিন্তু মানে চমৎকার পারফরমেন্স, মানে সত্যি
ভীষণ চমৎকার পারফরমেন্স,
হ্যাঁ, কিন্তু সমস্যাতে যে খুব বেশি একাডেমি মেম্বাররা এই ছবিটা দেখেনি, কারণে যেহেতু একাডেমি ট্রাই চেষ্টা করে পলিটিক্যাল ছবি, পলিটিক্যাল থিমের ঘটনাগুলোকে একটু এড়ায় যেতে।
এবারে অস্কারেও কিন্তু মনোনয়নের একটা চমক ছিল। এর আগে আপনার নেটফ্লিক্স এর যে বিভিন্ন ছবি, বিশেষ করে নেটফ্লিক্স এর ছবি যে রোমা, সেটা পুরস্কার পাওয়ার দরে ছিল, কিন্তু নেটফ্লিক্স সম্পর্কে হলিউডের অনেকেরই অনেক ধরনের আপনার আপত্তি রয়েছে। আপনি কি মনে করেন এবারে যে মনোনয়নের যে চমক ছিল?
তো সব দিক দিয়ে নেটফ্লিক্স এর বাহবা দিতে হবে যে নেটফ্লিক্স অনেকের অনেক কিছুকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে নেটফ্লিক্স এর অনেক ভূমিকা আছে, হ্যাঁ, এবং নেটফ্লিক্স যেটা ফিল্ম এখন আনতে যাচ্ছে, ওরা শুরু করেছে তো স্ট্রিমিং এবং টেলিভিশন দিয়ে ছোট পর্দায়, কিন্তু এখন নেটফ্লিক্স হ্যাজ এক্সপ্যান্ডেড ইন টু বিগ স্ক্রিন, হুইচ ইজ এ ভেরি গুড থিং, আই সাপোর্ট ইট 100%। ওদের নমিনেশন যাওয়া পেয়েছে, ইটস অল ডিজার্ভ ইট, বিকজ দ্যাট ওই ছবিটাই, কিন্তু নেটফ্লিক্স যেভাবে আগাচ্ছে খুব বেশি দিন যাবে না যে নেটফ্লিক্স বেস্ট পিকচার পেয়ে যেতে পারে, কারণ ওরা তো দে আর ভেরি অ্যাগ্রেসিভ এবং ওরা যে কোনো ফিল্ম মেকারকেই, আপনার যদি একটা ভিশন থাকে, আপনার যদি ভালো স্টোরি থাকে, নেটফ্লিক্স টেক দ্য রিস্ক and they say sure, let's go ahead and let's make it.
এবারে সেরা ছবির অস্কার জিতেছে গ্রিন বুক, রাইট?
করেক্ট।
সেরা ছবির অন্য প্রতিদ্বন্দ্বী ছিল রোমা, দ্য ফেভারিট, ব্ল্যাক প্যান্থার, আপনার বোহেমিয়ান রাপসোডি অর স্টার ইজ বর্ন। বিষয়বস্তুর দিক থেকে আপনার সবগুলো ছবিতে কিন্তু বৈচিত্র্যের কোনো অভাব ছিল না এবং সমালোচকদের বিচারে এগিয়েছিল রোমা, ফেভারিটের মতো ছবিগুলো, দ্য ফেভারিটের মতো ছবিগুলো। কিন্তু সবাইকে টপকে আপনার যে অস্কার জিতে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ণবাদের পটভূমিতে তৈরি একটা কমেডি ধারার ছবি গ্রিন বুক, আপনার কি মনে হয় এটাই কি সেরা ছবি এবারে এবছরে?
আমি আমি 100% এগ্রি করি করেছি। গ্রিন বুক চমৎকার একটা ছবি, বিশেষ করে এই যে যে সময়টা আমরা এখন অতিক্রম করছি আমেরিকায় যুক্তরাষ্ট্রে, এই এই সময়তে গ্রিন বুক ইজ এ ভেরি টাইমলি ছবি, একদম একদম সময় উপযোগী ছবি যে ঘটনা নিয়ে করেছে। এবং এতে এতে দেখিয়েছে যে যে 1960s যে ঘটনা আমরা যে মানে যুক্তরাষ্ট্র মানে ওই ওই তখনকার কালো দিনগুলোকে অনেক কষ্টে ঘুচালো, এখন জোর করে ওই দিনগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে এই ছবিটার মেকিং, গল্প, অভিনয় সব দিক দিয়ে আমি বলবো ইটস এ পারফেক্ট ফিল্ম টু বি বেস্ট পিকচার।
আপনার কি মনে হয় যে পলিটিক্যালি কারেক্ট হওয়ার জন্য এই ছবিটাকে সেরা ছবি হিসেবে নির্বাচিত করা হলো?
আমি আমি তা মনে করি না। আমি মনে করি সময় উপযোগী, দ্য টাইম ইজ নাও, এবং আমি মনে করি এই যে নাও জিনিসটাকে, নাও জিনিসটাকে প্রেক্ষাপট দিয়ে গুরুত্ব দিয়ে এবং সবকিছু দেখিয়ে এই গ্রিন বুককে এই বছরের শ্রেষ্ঠ ছবি হিসেবে নির্বাচন করা হয়েছে।
এবারের অস্কারে আপনার নারীদের উপস্থিতি সেটা ছিল চোখে পড়ার মতো, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে সবখানেই দেখা গেছে নারীদের জয় জয়কার। আপনার যৌন ও হয়রানির যে অভিযোগ সম্প্রতি হলিউডে অনেক বড় বড় প্রযোজক এবং অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে, আপনি কি মনে করেন যে সেই যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতের কারণেই এইবার নারীদেরকে বেশিভাবে পুরস্কার দেওয়া হয়েছে?
নারীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, হ্যাঁ কিছুটা হলেও ওই প্রভাব তো পড়বেই। হলিউডে একটা বড় একটা মিথ রয়ে গেছে যে ইফ ইউ আর 40, দ্য মোমেন্ট ইউ রিচ 40 ইউ আর প্রিটি মাচ ডান ইন হলিউড, মানে আপনার ক্যারিয়ার আর নেই, 40 ঊর্ধ্ব মানে আপনাকে কেউ আর কাস্ট করবে না, আপনার অ্যাপিল নেই, আপনাকে দেখতে মানুষ দর্শকরা যেমন পছন্দ করবে ওরকম খুব একটা পছন্দ করবে না, আপনার ছবি চলবে না। তো সেই জিনিসগুলোকে কাটানোর জন্য এই যৌন হয়রানির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হলো, এর পাশাপাশি নারীদের ইকুয়াল রাইটস এবং ইকুয়াল পে, ইকুয়ালিটি এবং জেন্ডার রাইটস এর এই বছরের অস্কারটা ইট ওয়াজ মোর অফ এ ভ্যালিডেশন।
এবারে অসাধারণ অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন মাহেশালা আলী, রাইট? দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে একটির বেশি অস্কার ট্রফি জিতলেন আলী, এর আগে কিন্তু অন্য কোন কৃষ্ণাঙ্গ একটির বেশি ট্রফি জেতেননি। শুধুমাত্র অভিনয়ের দিকেই নয়, প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে এই প্রথমবারের মতো কস্টিউম ডিজাইন বিভাগে সেরা হয়েছেন রুথ কার্টার। এর আগে বিভিন্ন সম্মানসূচক অস্কার জিতলেও কোনো প্রতিযোগিতায় কিন্তু আফ্রিকান আমেরিকানরা অভিনয়ের বাইরে অন্যান্য যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে খুব একটা স্বীকৃতি পাননি, সেদিক থেকে এবারে অস্কারটা একটু ডিফারেন্ট।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিক থেকে ডিফারেন্ট, এবং সেদিক থেকে এই যে বলবো যে বর্ণ বৈষম্যটা কিছুটা হলো লাঘব করার চেষ্টা করছে হলিউড, হলিউড বিশেষ করে একাডেমি, একাডেমি তিন বছর আগে একাডেমির নমিনেশনে কোনো কোনো কালো বা কৃষ্ণাঙ্গ কেউই কোনো আপনার মনোনয়ন পায়নি, তখন সঙ্গে সঙ্গে স্লোগান শুরু হয়ে গেল অস্কার ইজ সো হোয়াইট, তখন একাডেমির প্রেসিডেন্ট ছিল একটা কৃষ্ণাঙ্গ মহিলা, ওই আপনার গ্লানি বা ওদের ওই জিনিসটা ঘোষানোর জন্য এর পরের বছরই সে তখন ওরা মেম্বারশিপে অস্কারের একাডেমির মেম্বারশিপের দরজা এত ওয়াইড করলো, এখন যদি একাডেমির মেম্বারশিপ লিস্ট এত বেশি ডাইভার্স, এই মাহেশালা আলী ওর অভিনয়ের জন্য পেয়েছে, প্লাস আমি মনে করি যে ওই ব্যালেন্স করার জন্য হলো কিছুটা হলো ওকে অগ্রাধিকার দিয়ে পুরস্কারটা দিয়েছে।
মিস্টার পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ।
আর এখন সময় হয়েছে সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনার, শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন। কথিত ইসলামিক স্টেটের সঘোষিত খেলাফতের সর্বশেষ সামান্য অংশ রক্ষার লড়াই এখন প্রায় শেষ হয়ে আসছে। গতরাতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বাহিনী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বাগুস গ্রামে আইএসের ছোট্ট ছিটমহলের উপর চূড়ান্ত আঘাত হেনেছে। প্রচণ্ড লড়াই সত্ত্বেও শনিবার সকাল নাগাদ কর্মকর্তারা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না যে এই লড়াই বেশি দিন চলবে কিনা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর মুখপাত্র মোস্তফা বালি বলেছেন, আমরা আশা করছি এই লড়াই শিগগিরই শেষ হবে। এর আগে বালি ভয়েস অফ আমেরিকাকে বলেছিলেন যে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর সঙ্গে IS যোদ্ধাদের রাস্তা রাস্তায় লড়াই হচ্ছে। IS সেখানে কিছু ভাঙা ভবন এবং তাঁবু সম্বলিত একখণ্ড জমি নিজেদের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছে। বালি বলেন, ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে জঙ্গিরা এখনও ঘরে তৈরি বিস্ফোরক পুঁতে রাখছে এবং SDF বাহিনী এগিয়ে যাবার সময় বোমা বিস্ফোরিত হচ্ছে। কাশ্মীরে পাকিস্তানের হাতে ভারতীয় বন্দী পাইলট ভারতকে ফেরত দেওয়ার একদিন পরই বিতর্কিত কাশ্মীর অঞ্চলে মারাত্মক গোলা বিনিময় হয়েছে। ভারতীয় কর্মকর্তারা আজ জানান যে পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে একজন মা ও তার দুই শিশু নিহত হয়, আর ওই পরিবারের বাবা গুরুতর আহত হন। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে ভারতীয় গোলা নিক্ষেপের কারণে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। উভয় দেশই তাদের মধ্যকার উত্তেজনা হ্রাসের জন্য ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। বিমান চালকের এই মুক্তির কারণে তারা সংঘাত থেকে সরে এসছে, তবে কাশ্মীর সীমান্তে আজও একনাগাড়ে চতুর্থ দিনের মতো ভারী মর্টারের গোলাবর্ষণ হয়েছে। ভারতের লোকসভা নির্বাচন আসন্ন প্রায়, তাই ঠিক এই সময়ে জনসংযোগ বাড়াতে চিঠিকে হাতিয়ার করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর চিঠি। সরকারি হাসপাতালে যারা বিনা পয়সায় চিকিৎসা করিয়েছেন তাদের সবার বাড়িতে এবার পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর লেখা সেই চিঠি। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের সুপারদের চিঠি পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত 2018 সালের পয়লা মার্চ থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি হাসপাতালে যারা বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের প্রত্যেকের বাড়িতে এই চিঠি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের চিঠিতে। আরও বলা হয়েছে বাইপোস্ট চিঠিতে পাঠাতে হবে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কাউকে নিজে গিয়ে রোগীর বাড়ির লোকেদের হাতে সেই চিঠি তুলে দিয়ে আসতে হবে। চিঠি পাঠানোর সমস্ত খরচ বহন করবে সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষ। চিঠি পাঠানোর পর কতজনকে চিঠি দেওয়া হলো সে হিসেব জানাতে হবে স্বাস্থ্য দপ্তরে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের বার্ষিক বৈঠকে তাঁর সমর্থক শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর ব্যর্থ বৈঠক এবং দেশে তাঁর ব্যক্তিগত কৌশলী মাইকেল কোয়েনের মারাত্মক সাক্ষ্য প্রদানের কারণে প্রেসিডেন্টের জন্য এই সপ্তাহটি ছিল বেশ নড়বড়ে। তবে এই সম্মেলনে প্রেসিডেন্টের জন্য মোট পরিবর্তনের প্রতিশ্রুতিও রয়েছে, এমন এক সময়ে যখন বিশেষত রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সম্ভাব্য যোগসাজশ নিয়ে বিশেষ কৌশলী রবার্ট মুলারের তদন্ত প্রায় শেষ হয়ে আসছে। দায়িত্ব গ্রহণের পর এই রিপাবলিকান প্রেসিডেন্ট তৃতীয়বারের মতো এই সম্মেলনে উপস্থিত হচ্ছেন। কয়েক বছরের মধ্যে আলজেরিয়ায় বড় রকমের বিক্ষোভ হয়েছে। এখন দেশটির অসুস্থ প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফ্লিকা আরও একবার নির্বাচনে দাঁড়াতে চাইছেন বলে তাঁর বিরুদ্ধে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসছে। মনে করা হচ্ছে আগামীকাল রোববার প্রেসিডেন্ট বুতেফ্লিকা আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করবেন। এই প্রতিবাদ বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণই ছিল, তবে গতকাল শুক্রবার সেখানে সহিংসতার খবর পাওয়া যায় এবং এর ফলে অন্তত একজন প্রাণ হারিয়েছে। রাষ্ট্রপরিচালিত আলজেরিয়ান প্রেস সার্ভিস জানিয়েছে যে রাজধানী অ্যালজিয়ার্সে 56 জন পুলিশ এবং 7 জন নাগরিক আহত হয়। 2013 সালে তার স্ট্রোক হওয়ার পর তাকে খুব কমই প্রকাশ্যে দেখা যায়। তিনি পক্ষাঘাতগ্রস্ত এবং হুইল চেয়ারে চলাফেরা করছেন এবং তার বয়স এখন 82 বছর।
প্রিয় শ্রোতা, এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশন থেকে প্রচারিত আজকের অনুষ্ঠানমালা। আজকের অনুষ্ঠানের প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জন ড্রাইডেন এবং ফেসবুক সম্প্রচারে ছিলেন সঞ্জানা ফিরোজ। আমি সেলিম হোসেন এবং
আমি আনিস আহমেদ
আপনাদেরকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.